বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআন ওয়া সায়াজজি
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 16 আগস্ট, 1 ভাদ্র এবং ফার্সি 25 মুরতাদ। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টসে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ইসলামী প্রতিরোধ দিবস উপলক্ষে ইরানের প্রেসিডেন্টের বাণীর তাৎপর্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে আগামী 25 আগস্ট বাম জোটের হরতাল আহ্বান ও প্রধানমন্ত্রীর বক্তব্য সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক পরিবেশনা দর্পণ। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে গল্প ও প্রবাদের গল্প। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান বলেছেন, শান্তিপূর্ণ কাজে পরমাণু প্রযুক্তির ব্যবহার বৈধ অধিকার, সেই অধিকার চর্চা করছে তেহরান। লেবাননের হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ইহুদিবাদী ইসরায়েলের জল স্থল যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম, নাসরুল্লাহর সহকারীর মন্তব্য। বাংলাদেশে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাণহানির ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং ভারতের কর্ণাটকের একটি এলাকায় টিপু সুলতানের পোস্টার লাগানোকে কেন্দ্র করে গোলযোগ সৃষ্টি, জারি করা হয়েছে 144 ধারা। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী বলেছেন, শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি পরিচালনার অধিকার বিশ্বের সব দেশের রয়েছে এবং বিশ্বের কয়েকটি দেশের উপর চাপ সত্ত্বেও ইরান পরমাণু প্রযুক্তির ক্ষেত্রে শুধুমাত্র সেই অধিকার চর্চা করছে। তিনি বলেন, পরমাণু প্রযুক্তি অর্জন করা যে কোনো দেশের বৈধ অধিকার, কিন্তু কয়েকটি দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে তাদের ভেটো ক্ষমতাকে ব্যবহার করে ইরানের ন্যায্য ও শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তিনি জানান, তার দেশের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে নানা ধরনের বানোয়াট ও বাহুল্য অভিযোগ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA-র বোর্ড অব গভর্নর্স এবং নিরাপত্তা পরিষদে পাঠানো হয়েছে। এ কারণেই তেহরানের বিরুদ্ধে দফায় দফায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মোহাম্মদ ইসলামী আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গন থেকে বিভিন্ন রকমের বাধা সত্ত্বেও ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই গত 25 বছর ধরে পরমাণু কর্মসূচি উন্নয়নের ব্যাপারে বারবার তাগিদ দিয়েছেন। এজন্য ইরানের আণবিক শক্তি সংস্থা পূর্ণাঙ্গ কৌশলগত ডকুমেন্ট গ্রহণ করেছে এবং শান্তিপূর্ণ ব্যবহারের জন্য পরমাণু প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। ইরান চোরাচালানের মাধ্যমে
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে অস্ত্র পাঠাচ্ছে বলে একটি আরব গণমাধ্যম যে দাবি করেছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি ওই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, ইয়েমেন সংকটের প্রকৃত কারণ থেকে বিশ্ব জনমতকে বিভ্রান্ত করার অশুভ উদ্দেশ্যে এই প্রচারণা চালানো হয়েছে। একটি আরব গণমাধ্যমে সম্প্রতি এই মর্মে খবর প্রকাশিত হয়েছে যে ইরান তার বন্দর নগরী বন্দর আব্বাস দিয়ে ইয়েমেনের আল হুদাইদা বন্দরে হুথি যোদ্ধাদের কাছে অস্ত্র পৌঁছে দিচ্ছে। এ সম্পর্কে কানানি বলেন, ইয়েমেনে আগ্রাসন চালানো জোট ও তাদের পশ্চিমা মিত্ররা এ ধরনের ভিত্তিহীন দাবির পুনরাবৃত্তি করছে। তিনি বলেন, আগ্রাসী জোট ও তার মিত্রদের এই ভ্রান্ত অভিযোগ উত্থাপন না করে ইয়েমেনে গত 7 বছরে যে ভয়াবহ অপরাধযজ্ঞ চালিয়েছে তার ক্ষতিপূরণের ব্যবস্থা করা উচিত। বিগত 7 বছরে তারা ইয়েমেনের অসংখ্য আদম সন্তানের রক্ত ঝরিয়েছে, দেশটির অবকাঠামো ধ্বংস করেছে এবং শতাব্দীর সবচেয়ে বড় মানবিক বিপর্যয় তৈরি করেছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহর নির্বাহী সহকারী মোহাম্মদ ইয়াকি বলেছেন, তার সংগঠনের হাতে এমন প্রিসিশন গাইডেড মিসাইল রয়েছে যা ইহুদিবাদী ইসরায়েলের জল স্থল যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম। তিনি বলেন, এ বিষয়ে তেল আবিবের কর্মকর্তারাও খুব ভালোভাবে সচেতন। আরবি সংবাদমাধ্যম আল সিয়াসি নিউজ ওয়েবসাইটকে হিজবুল্লাহর কর্মকর্তা এসব কথা বলেন। ইহুদিবাদী ইসরায়েল ও লেবাননের মধ্যকার সম্ভাব্য সংঘর্ষের প্রশ্নে তিনি বলেন, আমি মনে করি যুদ্ধ শুরুর প্রথম কয়েক ঘণ্টার মধ্যে জল স্থল এবং আকাশে বিষয়টি নির্ধারিত হয়ে যাবে। মোহাম্মদ ইয়াকি বলেন, হিজবুল্লাহর সামরিক সক্ষমতা সম্পর্কে ইসরায়েল জানে। তিনি বলেন, আমাদের যে শক্তি আছে আমরা সেই সম্পর্কেই কথা বলি এবং আমরা কখনোই পিছু হটে আসব না। তিনি আরও বলেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যদি আমরা বিজয়ী হতে পারি তাহলে তাতে পুরো মুসলিম উম্মা বিজয়ী হবে। লেবাননের তেল ও গ্যাস সহ সমস্ত প্রাকৃতিক সম্পদ রক্ষার ক্ষেত্রে হিজবুল্লাহর দায়িত্ব রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যে কোনো ধরনের সম্পর্ক ও যোগাযোগের সম্ভাবনা সরাসরি প্রত্যাখ্যান করেছে কুয়েতের জনগণ। এক জনমত জরিপের ফলাফলে এই তথ্য উঠে এসেছে। আরবি গণমাধ্যম আল খালিজ অনলাইন জানিয়েছে, জনমত জরিপে অংশগ্রহণকারীদের 95% বলেছেন তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ঘোর বিরোধী। 70% বলেছেন ইসরায়েলের সঙ্গে তারা যে কোনো ধরনের যোগাযোগও চান না। খালিজ অনলাইন আরও জানিয়েছে, কুয়েতের জনগণ ফিলিস্তিনিদের লক্ষ্য ও স্বপ্ন বাস্তবায়নকে পুরোপুরি সমর্থন করে এবং দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের কোনো পরিকল্পনাকেই তারা সহ্য করবে না। কুয়েতের জনগণ দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে ফিলিস্তিন সমস্যার সমাধান বলে মনে করেন। কুয়েতের জনগণের পাশাপাশি সরকারও সবসময় ইসরায়েলের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেছে। তাদের কোনো ক্রীড়াবিদ, রাজনীতিবিদ, শিল্পী ও লেখক রাষ্ট্রীয়ভাবে যৌথ কোনো অনুষ্ঠানে অংশ নেয় না। কুয়েতের সংসদ এর আগে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ও যোগাযোগ নিষিদ্ধ করে আইন পাশ করেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। বাংলাদেশের রাজধানীর উত্তরায় নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার চাপায় 5 জন নিহত হওয়ার ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
রাজধানীর উত্তরায় নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার চাপায় 5 জন নিহত হওয়ার ঘটনা তদন্ত করে দোষীদের খুঁজে বের করতে এবং শাস্তির আওতায় আনতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকের পর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান। গতকাল সোমবার বিকেল 4টার দিকে রাজধানীর উত্তরায় জসীমউদ্দিন রোড এলাকায় বিআরটি প্রকল্পের গার্ডারের নিচে ওই প্রাইভেট কারটি চাপা পড়ে। এরপর এক্সক্যাভেটর দিয়ে গার্ডারটি সরিয়ে প্রাইভেট কারটিতে থাকা 5 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, একটি বৌভাতের অনুষ্ঠান শেষে পরিবারের সদস্যদের নিয়ে গাড়িটি আশুলিয়া যাচ্ছিল, কিন্তু পথে এই দুর্ঘটনা ঘটে। আজ মঙ্গলবার দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজধানীতে র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্পের সব ধরনের কাজ বন্ধ থাকবে। তিনি জানিয়েছেন, ঢাকায় বিআরটি, মেট্রো রেল সহ অনেকগুলো প্রকল্পের কাজ চলমান। সব প্রকল্পের পরিচালকদেরকে আগামী বৃহস্পতিবার নগর ভবনে ডাকা হয়েছে। তারা নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করলেই কাজ শুরু করতে পারবে। ইতিমধ্যে হাইকোর্টের 3 জন আইনজীবী দুর্ঘটনাটি নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের নজরে আনলে আজ আদালত আইনজীবীদের এ বিষয়ে রিট আবেদন করার পরামর্শ দিয়েছেন। আজ মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজাহারুল হক আগন্দের হাইকোর্ট বেঞ্চ এই পরামর্শ দেন। ওদিকে উত্তরার গার্ডার চাপা ঘটনায় জামালপুরের ইসলামপুর ও মেলান্দহে নিহতদের স্বজনদের পরিবারে চলছে মাতম। এদিকে আজ মঙ্গলবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য ওই 5 জনের মরদেহ নেওয়া হলে নিহত রুবেলের লাশ দাবিতে হাসপাতাল মর্গের সামনে হাজির হয়েছেন স্ত্রী দাবিদার 7 জন মহিলা, সঙ্গে তাদের ছেলেমেয়েরাও ছিল। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি, ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের চন্দনওয়াড়িতে ভয়াবহ দুর্ঘটনায় আধাসামরিক বাহিনীর 6 জওয়ানের মৃত্যু হয়েছে, অনেকেই আহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ সকাল 11টা নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। অমরনাথ তীর্থযাত্রার দায়িত্বে নিয়োজিত আইটিবিপি জওয়ানদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিকভাবে প্রকাশ, ওই দুর্ঘটনায় 6 জওয়ান প্রাণ হারান। আইটিবিপি জওয়ানদের বহনকারী বাসটি চন্দনওয়াড়ি থেকে পহেলগাম যাচ্ছিল। এরপর বাসের ব্রেক ফেল করায় বাসটি খাদে পড়ে যায় বলে মনে করা হচ্ছে। বাসটিতে 39 জন জওয়ান ছিলেন, এর মধ্যে 37 জন জওয়ান আইটিবিপির এবং 2 জন ছিলেন জম্মু কাশ্মীর পুলিশের জওয়ান। ভারতের কর্ণাটকে টিপু সুলতানের পোস্টার লাগানোকে কেন্দ্র করে গোলযোগ সৃষ্টি হওয়ায় একটি এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে বিজেপি শাসিত কর্ণাটকের শিবমোগায় সাভারকর ও টিপু সুলতানের পোস্টার লাগানোকে কেন্দ্র করে গোলযোগ সৃষ্টি হয়। সেখানে 144 ধারা জারি করা হয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে আজ মঙ্গলবার সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে বিজেপি নেতা ও বিধায়ক কেএস ইশারাপ্পা বলেছেন, আমি মুসলিম সম্প্রদায়ের প্রবীণ সদস্যদের অনুরোধ করছি, তাদের সম্প্রদায়ের যুবকদের বিরুদ্ধে এই জাতীয় দেশবিরোধী কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য। হিন্দু সমাজ জেগে উঠলে এ ধরনের কর্মকাণ্ড টিকবে না বলেও তিনি মন্তব্য করেন। গতকাল সোমবার স্বাধীনতা দিবসে মহীশূরের তৎকালীন শাসক টিপু সুলতান এবং হিন্দুত্ববাদী চিন্তাবিদ সাভারকরের পোস্টার লাগানোকে নিয়ে বিবাদের জেরে শিবমোগার আমির আহমেদ সার্কেলে একজনকে ছুরি দিয়ে আক্রমণ করা হয়। ছুরিকাঘাতের পর সেখানকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় উত্তেজনার পরিপ্রেক্ষিতে গোটা শহরে 144 ধারা জারি করা হয়েছে। একই সঙ্গে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের ভাষা ও চেতনা সমিতির সম্পাদক ও কলকাতার প্রেসিডেন্সি কলেজের সাবেক অধ্যাপক ডক্টর ইমানুল হক আজ মঙ্গলবার রেডিও তেহরানকে বলেন,
টিপু সুলতান প্রকৃত অর্থেই ভারতবর্ষের স্বাধীনতা বজায় রাখতে প্রাণ দিয়েছিলেন। তিনি সহজেই মারাঠা বা সিন্ধিয়াদের মতো ইংরেজদের সঙ্গে সন্ধি করে নিজের রাজত্ব বজায় রাখতে পারতেন, তা তিনি করেননি। তিনি এবং তার পরিবার আত্মবিসর্জন দিয়েছেন ভারতবর্ষের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য।
শিবমোগার কালেক্টর আজ মঙ্গলবার শিবমোগা ও ভদ্রাবতী শহর সংশ্লিষ্ট এলাকায় স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। কালেক্টর বলেন, 18 আগস্ট পর্যন্ত ওই দুটি জায়গায় 144 ধারা কার্যকর থাকবে। রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ মুম্বাই বলেছেন, ঘটনাটি ঘটা উচিত হয়নি, শান্তি বিঘ্নিত করার চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ভারতের নানা আশঙ্কার মধ্যেই শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে ভিড়েছে সেই চীনা জাহাজ ইয়ান-ওয়াং-5। এটি একটি সামরিক নজরদারি জাহাজ। ভারত আশঙ্কা করছে দেশটির বড় ও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী চীন হাম্বানটোটা বন্দরকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করবে। এশিয়া ও ইউরোপের প্রধান বাণিজ্যিক পথের পাশে এই বন্দরের অবস্থান। সম্প্রতি জাহাজটি ভারত এবং চীনের মধ্যে বিতর্কের কেন্দ্রে পরিণত হয়। শ্রীলঙ্কার বর্তমান অর্থনৈতিক সংকটে এই দুটি দেশ সবচেয়ে বড় দাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ইউয়ান ওয়াং ফাইভ চীনের সর্বশেষ প্রজন্মের মহাকাশ নজরদারি জাহাজগুলোর একটি বলে মনে করছেন বিদেশি নিরাপত্তা বিশ্লেষকেরা। স্যাটেলাইট, রকেট ও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নজরদারিতে এই জাহাজ ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বলছে, চীনের পিপলস লিবারেশন আর্মির স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্স ইউয়ান ওয়াং জাহাজটি পরিচালনা করে থাকে। রাশিয়া কখনো ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় বাধা হয়ে দাঁড়ায়নি এবং ভবিষ্যতেও বাধা দেবে না, একথা বলেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রুশ প্রতিনিধি এবং ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় রাশিয়ার প্রতিনিধি দলের প্রধান মিখাইল উলিয়ানভ। ভিয়েনায় ইরান সংক্রান্ত সর্বশেষ আলোচনা গত 4 আগস্ট শুরু হয়ে 8 আগস্ট পর্যন্ত চলে। এই সংলাপে অংশগ্রহণকারী প্রায় সব দেশ আলোচনার একটি পরিসমাপ্তি টেনে ইরানের ওপর থেকে আমেরিকার নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষপাতী। কিন্তু এ সংক্রান্ত চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের বিষয়টি অমীমাংসিত ও গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আমেরিকার রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করছে। এরকম একটি অবস্থায় সোমবার রাতে উলিয়ানভ জানান, রাশিয়া ইরানের পরমাণু সমঝোতা আবার কার্যকর করার কাজে সম্ভাব্য সব রকম সহযোগিতা করবে। ক্রিমিয়া অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে আজ একাধিক বিস্ফোরণ ঘটেছে। এই বিস্ফোরণকে নাশকতা হিসেবে ঘোষণা করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই নাশকতায় বেসামরিক ক্ষয়ক্ষতিও হয়েছে বলে এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ক্রিমিয়ার ডজানকাই এলাকার মাইস্কি গ্রামের একটি অস্থায়ী অস্ত্র গুদামে মস্কোর স্থানীয় সময় সকাল 6টার দিকে বিস্ফোরণ ঘটে, এতে আগুন ধরে যায়। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমি হোসেন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। লেবাননের হিজবুল্লাহর নতুন কমান্ডাররা ইসরায়েলকে বড় ধরনের শিক্ষা দেওয়ার জন্য মুখিয়ে আছেন, এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনুন সহকর্মী রেজওয়ান হোসেনের পরিবেশনায়।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, ঐতিহাসিক অভিজ্ঞতায় দেখা গেছে মুক্তিকামী জাতিগুলো আধিপত্যকামী ও দাম্ভিক শক্তিগুলোর আগ্রাসনের মোকাবেলায় প্রতিরোধের পথ বেছে নিলে সাফল্য পায় এবং তারা মর্যাদা ও মুক্তি অর্জন করে। তিনি তেহরানে ঐতিহাসিক 14 আগস্ট তথা ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে 33 দিনের যুদ্ধে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ঐতিহাসিক বিজয়ের দিবসকে ইসলামী প্রতিরোধ দিবস হিসেবে উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন। রাইসি বলেছেন, মুসলিম বিশ্বের নানা সংকট, বিশেষ করে ফিলিস্তিন সংকট মোকাবেলার একমাত্র কার্যকর উপায় হল প্রতিরোধ। আজ থেকে 16 বছর আগে 2006 সালের এই সময়ে 33 দিনের যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের অপরাজয় হওয়ার তথাকথিত দাবিকে ধূলিসাৎ করে দিয়েছিল ইসরায়েলি সন্ত্রাস বিরোধী লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। হিজবুল্লাহ এখন পশ্চিম এশিয়ায় আগ্রাসী শক্তি বিরোধী জোটগুলোর অন্যতম প্রধান অক্ষ। হিজবুল্লাহর অত্যন্ত দক্ষ ও বীর মুজাহিদদের হাতে রয়েছে অত্যাধুনিক ড্রোন ও প্রিসিশন গাইডেড ক্ষেপণাস্ত্র। এই বাহিনীর নানা পাল্লার লক্ষাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম। হিজবুল্লাহর যোদ্ধারা গত 10 বছরে সিরিয়ায় পশ্চিমা শক্তিগুলোর মদতপুষ্ট বিশ্বের সবচেয়ে ভয়ানক সন্ত্রাস হিসেবে বিবেচিত তাকফিরি গোষ্ঠীগুলোর পরাজয়ে অন্যতম প্রধান ভূমিকা রেখেছে। তাই মুসলমানদের প্রথম কিবলা তথা আলাক্সা মসজিদের শহর বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার অভিযানে নেতৃত্ব দিতেও পুরোপুরি সক্ষম হবে হিজবুল্লাহর মুজাহিদ বাহিনী। 33 দিনের যুদ্ধে বিজয়ের প্রধান স্থপতি শহীদ জেনারেল কাসেম সুলাইমানি ও লেবাননের হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার শহীদ ইমাম মুগনিয়ার মতো বীরদের সন্ত্রাসী হামলায় হত্যা করে ইসরায়েল ও তার সহযোগীরা যদি ভেবে থাকেন যে ইরান ও লেবাননে এখন আর এরকম বড় কৌশলবিদ নেই, তাহলে তারা বোকার স্বর্গে রয়েছে। সিরিয়ায় অভিজ্ঞতা অর্জন করা হিজবুল্লাহর নতুন কমান্ডাররা ইসরায়েলকে বড় ধরনের শিক্ষা দেওয়ার জন্য অধীর হয়ে আছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে জ্বালানি তেল, ইউরিয়া সারের দাম ও পরিবহন ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে আগামী 25 আগস্ট অর্ধ দিবস হরতালে ডাক দিয়েছে বামজোট। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশে জ্বালানি তেল, ইউরিয়া সারের দাম ও পরিবহন ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে আগামী 25 আগস্ট সারা দেশে অর্ধ দিবস হরতালের ডাক দিয়েছে বামজোট। আজ রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত এক সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। জোটের সমন্বয়ক অধ্যাপক আব্দুস সাত্তার জানিয়েছেন, জ্বালানি তেলের মূল্য ও সারের দাম কমানোর দাবিতে 25 আগস্ট সারা দেশে সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত হরতাল পালিত হবে। সমাবেশে বাম নেতারা বলেন, সরকারের ফেসিবাদী দুঃশাসনে দেশ ও জনগণ গভীর সংকটের মধ্যে রয়েছে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার নিম্নবিত্ত ও নির্দিষ্ট আয়ের মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলানগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের NEC সম্মেলন কেন্দ্রে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তার প্রারম্ভিক ভাষণে এসব কথা বলেন।
আমি জানি যে তেলের দাম বাড়ানোর ফলে আমাদের নিত্য পণ্য দামটা বেড়ে গেছে, মানুষের কষ্ট হচ্ছে, যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত তাদের জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে, এটা আমরা উপলব্ধি করতে পারি। 15 টাকা চাল প্রায় 50 লক্ষ মানুষ পরিবারকে আমরা দেব সেটা সিদ্ধান্ত নিয়েছি। 1 কোটি মানুষের জন্য বিশেষ পারিবারিক কার্ড দিয়ে ন্যায্য মূল্যে জিনিস কিনতে পারে সেই ব্যবস্থার পদক্ষেপ নিচ্ছি। তা মনে করি যে হয়তো আমাদের আরও কিছু পদক্ষেপ নিতে হবে যাতে আমাদের এই নিম্নবিত্ত সাধারণ মানুষগুলি তারা যেন কষ্ট না পায়।
শেখ হাসিনা সবাইকে সতর্ক করে বলেন, দেশ যখন এগিয়ে যায়, সাধারণ মানুষ একটু ভালো থাকতে শুরু করে, তখনই দেশে বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়ে যায়। ওদিকে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের প্রজ্ঞাপন কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এবং ওই প্রজ্ঞাপন প্রত্যাহার বা বাতিল করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিষয়ে একটি রিটের প্রাথমিক শুনানি শেষে আজ মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। বিদ্যুৎ ও জ্বালানি সচিব, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান সহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। উল্লেখ্য, জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে 5 আগস্ট একটি প্রজ্ঞাপন জারি করা হয়। জ্বালানির অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ওই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে গত 8 আগস্ট রিট করেছে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ইউনুস আলী আকন্দ। রিটের উপরে 14 আগস্ট শুনানি অনুষ্ঠিত হয়। সেদিন শুনানি নিয়ে 16 আগস্ট দুপুরে পরবর্তী তারিখ ধার্য করা হয়। এরই ধারাবাহিকতায় আজ অনুষ্ঠিত হয় শুনানি। আদালতে রিটের পক্ষে আইনজীবী মোহাম্মদ ইউনুস আলী আকন্দ নিজেই শুনানি করেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে রয়েছে সাপ্তাহিক পরিবেশনা দর্পণ। দর্পণ শ্রোতা বন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনায় আছি আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার রেহান।
গত শতাব্দী ছিল শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক পরিবর্তনের যুগ। প্রযুক্তির কল্যাণে প্রকাশনা ও গণমাধ্যমেও এসেছে বিরাট পরিবর্তন। আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর আবিষ্কার ইন্টারনেট। বলা যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, গণমাধ্যমের বিস্তার, প্রচারের ব্যাপক সুবিধা
প্রভৃতি মানুষের জীবনকেই বদলে দিয়েছে। আজকের অনুষ্ঠানে আমরা এ সম্পর্কে আলোচনা করব, আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
শ্রোতা বন্ধুরা, গত 100 বছরে শিল্প অঙ্গনে অবদান রেখেছেন এমন বহু ব্যক্তিত্বের আগমন ঘটেছে, আবার অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। অনেক শিল্পকর্ম অতীত হয়ে গেছে, আবার অনেক শিল্পকর্মে যেমন নতুনত্ব এসেছে তেমনি পদ্ধতিতেও পরিবর্তন এসেছে। এ প্রসঙ্গে ডিজিটাল পদ্ধতির কথা উল্লেখ করা যায়। নতুন নতুন শিল্পকর্মের উদ্ভাবন এবং বাজারে বিচিত্র শিল্পপণ্যের ছড়াছড়ি শিল্পক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করেছে। ঊনবিংশ শতাব্দী এবং বিংশ শতাব্দীর প্রথম দিকে পাশ্চাত্য বিশেষ করে ইউরোপের ইতিহাসে শিল্পক্ষেত্রে নজিরবিহীন পরিবর্তন আসে। ইউরোপে গত 100 বছরে শিল্পক্ষেত্রে ব্যাপক পরিবর্তন বা বিপ্লব ছিল আগের শত শত বছরের তুলনায় অভাবনীয় এবং চোখে পড়ার মতো।
গত 100 বছরের ইতিহাসে রাজনৈতিকভাবে বিশ্ব অস্থিতিশীল থাকলেও নতুন নতুন সৃষ্টি বা সৃজনশীলতার প্রতি মানুষের ব্যাপক আগ্রহ ও গবেষণা শিল্পক্ষেত্রে বিপ্লব এনে দিয়েছে। আমেরিকা ও পশ্চিম ইউরোপে জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অভাবনীয় উন্নতি হলেও এসব প্রযুক্তি আবার অন্য দেশের ওপর পাশ্চাত্যের আর্থ রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে আধিপত্য বিস্তারের হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে, এবং এতে করে আর্থ সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে মানুষের রুচিবোধ ও জীবন পাল্টে গেছে। এই পরিবর্তন শিল্পীর চিন্তাভাবনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যাপক পরিবর্তন এনে দিয়েছে। বিশেষ করে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে পরিবর্তন এসেছে। পরিবর্তন তথা আধুনিকায়নের এ ধারা 1970-এর দশক পর্যন্ত ইতিবাচক গতিতে অব্যাহত থাকে, কিন্তু এরপর থেকে বিশ্বজুড়ে শিল্পক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির আবিষ্কার ও আধুনিকতার বিরূপ প্রভাব লক্ষ্য করা যায়।
যদিও আধুনিক জ্ঞান বিজ্ঞান ও অত্যাধুনিক প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করে দিয়েছে, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন অনেক সংকটও তৈরি করেছে। উদাহরণস্বরূপ পরিবেশ বিপর্যয়, নতুন নতুন রোগের বিস্তার, সাধারণ মানুষের উপর গণমাধ্যমের প্রভাব বিস্তার প্রভৃতির কথা উল্লেখ করা যায়, যা কিনা শিল্পী সমাজ ও গবেষক মহলকে উদ্বিগ্ন করে তোলে। প্রকৃতপক্ষে গত শতাব্দীতে আধুনিকতার ছোঁয়ায় শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে নজিরবিহীন পরিবর্তন লক্ষ্য করা গেছে। বিশ্বযুদ্ধ অবসানের পর যারা বেঁচে ছিল তারা সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে অনেক অস্থিরতা ও তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল, এবং সেসব অভিজ্ঞতাকে তারা শিল্প সাহিত্য ও নানান সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তুলে ধরার বা চিরঞ্জীব করে রাখার চেষ্টা চালিয়েছিল।
গত শতাব্দীতে পপ কালচার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, এবং বেশিরভাগ পপ কালচারে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক বিষয়াদি এমনকি নীতি নৈতিকতার বিষয়টিও তুলে ধরার চেষ্টা চালানো হয়। মূলধারার সমাজে যা কিছু প্রচলিত সংস্কৃতি রয়েছে তাকে পপ কালচার বলে। সাধারণত যে চলচ্চিত্র, সঙ্গীত, নাটক, নাচ, সাহিত্য, ফ্যাশন, আকাশ সংস্কৃতি, টেলিভিশন ও রেডিও প্রোগ্রাম একটি সমাজে জনপ্রিয় হয় তাকে পপ কালচার বলে। পপ শব্দটি এখানে পপুলার শব্দটির সংক্ষিপ্ত রূপ। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ফটোগ্রাফি প্রযুক্তি আবিষ্কার হয় এবং বর্তমানে শিল্প সংস্কৃতির বিকাশে বিরাট ভূমিকা রাখছে এই প্রযুক্তি। বর্তমানে ফটোগ্রাফির প্রযুক্তিতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এ প্রযুক্তি শিল্পের সমস্ত ক্রিয়াকলাপকে মানুষের কাছে তুলে ধরছে, এবং মানুষ ঘরে বসেই অনেক কিছু জানতে পারছে। আগে ছিল সাদা কালো ছবি ও ভিডিও, কিন্তু এখন ডিজিটাল পদ্ধতির রঙিন ছবি ও ভিডিও ব্যবস্থা মানুষের কাজের পরিবেশকে অনেক সহজ, আকর্ষণীয় ও বৈচিত্র্যময় করে দিয়েছে।
বর্তমানে বিভিন্ন বিষয়ের উপর ধারণকৃত ছবি ও ভিডিও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ডিজিটাল পদ্ধতিতে গুরুত্বপূর্ণ ছবি ও ভিডিও বিশ্বের এক স্থান থেকে অন্য স্থানে মুহূর্তের মধ্যে পৌঁছে যাচ্ছে মানুষের হাতে। ফলে এই ডিজিটাল পদ্ধতি এখন শিল্প সাংস্কৃতিক অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গে পরিণত হয়েছে। শুধু ফটোগ্রাফি কিংবা ভিডিও নয়, বর্তমানে ডিজিটাল প্রযুক্তি চিত্রাঙ্কন, ভাস্কর্য নির্মাণ ও সঙ্গীত চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গত 100 বছরে ইরানের শিল্প ও সংস্কৃতিতেও বিরাট পরিবর্তন লক্ষ্য করা গেছে। প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে সংস্কৃতিরও বিকাশ ঘটেছে। এ কারণে বিশ্বের অনেক দেশের মতো ইরানেও শিল্প ও সংস্কৃতি চর্চা বিষয়ক বহু একাডেমিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ইরানে দ্বিতীয় পাহলাবি শাসনামলে শিল্প ও সাংস্কৃতিক চর্চা ছিল অবাধ এবং তা অশ্লীলতা পর্যায়ে চলে গিয়েছিল। কিন্তু ইরানে ইসলামী বিপ্লব বিজয়ের পর সাংস্কৃতিক অঙ্গনে অশ্লীলতা চর্চার অবসান ঘটে। ইরানের চিত্রশিল্প ও চলচ্চিত্র সারা বিশ্বের কাছে আদর্শে পরিণত হয়েছে।
শ্রোতা বন্ধুরা, গত শতাব্দী ছিল শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক পরিবর্তনের যুগ। প্রযুক্তির কল্যাণে প্রকাশনা ও গণমাধ্যমে এসেছে বিরাট পরিবর্তন। আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর আবিষ্কার ইন্টারনেট। এছাড়া বই, চলচ্চিত্র জগতে ব্যাপক উন্নয়ন, কম্পিউটার গেম, মোবাইল প্রভৃতিও যোগাযোগ ক্ষেত্রে বিপ্লব সাধন করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সাংস্কৃতিক ও সমাজ জীবনে বিরাট প্রভাব ফেলেছে।
শ্রোতা বন্ধুরা, মানুষের জীবন ও সংস্কৃতিকে বদলে দেওয়ার ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, গণমাধ্যম পদ্ধতির ভূমিকা সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
এবার রয়েছে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, আজ 16 আগস্ট মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের কিছু দৈনিকের শিরোনাম। 25 আগস্ট সারাদেশে অর্ধদিবস হরতাল ডেকেছে বামজোট, প্রস্তুত থাকেন খেলা হবে শামীম ওসমান, মানবজমিন। উত্তরার একটা অংশে গার্ডার স্থাপনের কাজ আপাতত বন্ধ, প্রথম আলো। গার্ডার পড়ে নিহতের ঘটনা তদন্ত করে ব্যবস্থা নির্দেশ প্রধানমন্ত্রীর, যুগান্তর। বরগুনার ঘটনায় এতটা বাড়াবাড়ি ঠিক হয়নি, স্বরাষ্ট্রমন্ত্রী কালের কণ্ঠ। ঢাকায় ব্যস্ততার পর জাতিসংঘ মানবাধিকার প্রধান যাচ্ছেন রোহিঙ্গা ক্যাম্পে। আলোচনায় মানবাধিকার, বাকস্বাধীনতা, নির্বাচন। বাংলাদেশ প্রতিদিন। এবারে ভারতের কিছু দৈনিকের শিরোনাম। নবান্ন অভিযানে ঝান্ডার সঙ্গে ডান্ডা রাখুন, সুকান্তর মন্তব্যে বিতর্ক, সংবাদ প্রতিদিন। খেলা হবে দিবস এর শুভেচ্ছা মমতার, আজ থেকেই পথে নামছে তৃণমূল আজকাল। করোনা কমায় উৎসবে সামিল পড়ুয়ারা, দৈনিক আনন্দবাজার পত্রিকা। তো শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার বিশ্লেষণে আপনাকে স্বাগত। প্রস্তুত থাকেন খেলা হবে বলেছেন নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। দেশ কি তাহলে রাজনৈতিক সংঘাতের দিকে যাচ্ছে?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার আওয়ামী লীগের নেতা শামীম ওসমান যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্য তার স্বভাবসুলভ বক্তব্য এবং আমি বলবো যে পুরনো বক্তব্য। তিনি এমন কোনো বক্তৃতা ভাষণ নেই যে বক্তৃতা ভাষণে বিরোধী দলকে খেলার আহ্বান না জানান, এবং আসলে তিনি খেলার আহ্বানের আড়ালে হুমকি দেন। তিনি প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোকে, রাজনীতির প্রতিপক্ষকে হুমকি দিতে প্রচণ্ডভাবে অভ্যস্ত। আমরা তার এই হুমকিমূলক বক্তৃতার সাথে বহু আগে থেকেই পরিচিত। তার এই বক্তব্যের মাঝ দিয়ে বাংলাদেশে আন্দোলন হবে কি হবে না তার যতটা ইঙ্গিত পাওয়া যায়, তার চেয়ে বেশি ইঙ্গিত পাওয়া যায় যে শামীম ওসমানরা সম্ভাব্য যে কোনো আন্দোলন মোকাবেলার জন্য কতটা বেশি শক্তি নিয়ে প্রস্তুত তার পরিষ্কার ইঙ্গিত পাওয়া যায়। তিনি সবসময় বিরোধী দলগুলোকে মাঠে নামার আহ্বান জানান, সংঘাতের আমন্ত্রণ জানান। এই যে অসহিষ্ণু মনোভাব, অসহিষ্ণু আচরণ বিরোধী দলের প্রতি বা বিরোধী রাজনীতিকের প্রতি বা প্রতিপক্ষের প্রতি এই যে অসহিষ্ণু আচরণ এবং অনেকটা সন্ত্রাসীমূলক হুমকিমূলক মনোভাব বক্তব্য, এগুলো আসলে এই আধুনিক সময়ে মোটেই মানানসই না। হয়তো তিনি বাহবা পাবেন, বাহবা পান, দলের নেতাকর্মীদের কাছে অনেক বেশি হয়তো মর্যাদাবান হয়ে ওঠেন, তার গ্রহণযোগ্যতা এই ধরনের বক্তব্য দিলে হয়তো বেড়ে যায়, কিন্তু এই বক্তব্য কোনো সুন্দর সহনশীল গঠনমূলক রাজনীতির ইঙ্গিত দেয় না।
আমেরিকার সঙ্গে সরাসরি যুদ্ধের বিষয়ে হুঁশিয়ার করল রাশিয়া, এই খবরকে কিভাবে দেখছেন আপনি?
জি, আমেরিকার সঙ্গে সরাসরি সংঘাতের আশঙ্কা ব্যক্ত করে আসছে রাশিয়া আরো বেশ কিছুদিন আগে থেকে, এবং ইউক্রেনকে নিয়ে রাশিয়া যে সংঘাতে জড়িয়ে পড়েছে সেই সংঘাতকে কেন্দ্র করে আমেরিকা প্রকৃতপক্ষে রাশিয়ার এখন একটা প্রতিপক্ষে পরিণত হয়েছে, এবং এখনকার যুদ্ধটা যা চলছে তাতে একটু গভীরভাবে দৃষ্টি রাখলে এই কথা মনে হবে যে যুদ্ধটা চলছে যেন রাশিয়ার সাথে আমেরিকা। এবং আমি মনে করি ঘটনা তাইও, এই যুদ্ধ প্রকৃতপক্ষে আমেরিকা এবং রাশিয়ারই হচ্ছে, মাঝখানে ইউক্রেন হয়েছে বলির পাঠা। ইউক্রেন আমেরিকার হয়ে মূলত ইউক্রেনের মাটি থেকে যুদ্ধ করে দিচ্ছে। ইউক্রেনের মাটিতে এসে আমেরিকা যদি যুদ্ধ করতে চাইতো তাহলে ব্যাপারটা যেভাবে যেত সেই দিকে না নিয়ে আমেরিকার কৌশলগতভাবে ইউক্রেনের মাটি থেকেই যুদ্ধ করছে, তবে সরাসরি না পরোক্ষভাবে, অর্থাৎ তার অস্ত্র, তার অর্থ, তার প্রশিক্ষণ বিভিন্ন ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্ন লোক ঢুকিয়ে দিয়ে ইউক্রেনের সেনাবাহিনীর নামে যুদ্ধ হচ্ছে, কিন্তু সেটি সরাসরি রাশিয়া ভার্সাস আমেরিকার যুদ্ধ না। রাশিয়া এই বিষয়গুলো জানে, তারপরেও রাশিয়ার পক্ষ থেকে যে আশঙ্কা সেটি হচ্ছে যে আমেরিকার সময়ের ব্যবধানে হয়তো সরাসরি যুদ্ধে জড়িয়ে যেতে পারে। আমি মনে করি রাশিয়ার এই আশঙ্কা মোটেই অমূলক নয়, তবে কথাও আমি বলি যে রাশিয়ার সাথে আমেরিকা যদি এই ধরনের সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে তা বাইডেন প্রশাসন এবং আমেরিকার জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।
জি ধন্যবাদ জনাব সিরাজুল ইসলাম।
জি জনাব রেজন হোসেন, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, এবারে কলকাতার কিছু দৈনিকের গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর দেওয়া যাক। নবান্ন অভিযানে ঝান্ডার সঙ্গে ডান্ডা রাখুন, সুকান্তর মন্তব্যে বিতর্ক শীর্ষক খবরে দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকা লিখেছে, নবান্ন অভিযানে কর্মীদের দলের ঝান্ডার সঙ্গে ডান্ডা তৈরি রাখার পরামর্শ দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার বারাসতে বাইক র্যালির পর এমনই বিতর্কিত মন্তব্য করলেন তিনি, পরে অবশ্য সাফাই দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন সুকান্ত। তার এহেন মন্তব্যের তুমুল সমালোচনা করেছে তৃণমূল। এ প্রসঙ্গে ঘাসফুল শিবিরের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, প্ররোচনামূলক মন্তব্য, গোষ্ঠীবাজিতে বিদীর্ণ জনবিচ্ছিন্ন দল বিজেপি। এদিন বারাসতে বাইক মিছিল করে বিজেপি, সেখানে বাইক চালাতে দেখা যায় সুকান্তকে। র্যালি শেষে জনসভা করেন বিজেপির রাজ্য সভাপতি, সেখান থেকে দলীয় কর্মী সমর্থকদের মিছিলে যোগ দেওয়ার ডাক দেন সুকান্ত। এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, চোর নেতারা ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করছে, তার বিরুদ্ধে 7 সেপ্টেম্বর নবান্ন অভিযান হবে। সকলের ঝান্ডা নেবেন, ঝান্ডার সঙ্গে ডান্ডা নেবেন, ডান্ডা ঝান্ডা নিয়ে নবান্ন অভিযান করব আমরা। স্বাভাবিকভাবেই তার এহেন মন্তব্য হিংসায় প্ররোচনা দিচ্ছে বলে সরব হয় তৃণমূল। খেলা হবে দিবসের শুভেচ্ছা মমতার, আজ থেকেই পথে নামছে তৃণমূল। শীর্ষক খবরে দৈনিক আজকাল লিখেছে, দিন কয়েক আগেই মঞ্চে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি সাফ জানিয়েছিলেন, 16 আগস্ট খেলা হবে দিবস থেকেই পথে নামছে তৃণমূল কংগ্রেস। বলেছিলেন, রাস্তায় নামতেই হবে, রাস্তাই দেখাবে রাস্তা। 16 আগস্ট খেলা হবে দিবস হিসেবে পালন করা হচ্ছে। আজ রাজ্যের একাধিক জায়গায় মিটিং মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। নিজের সামাজিক মাধ্যমে খেলা হবে দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মমতা ব্যানার্জি। গত কয়েকদিনে তৃণমূলের 2 হেভিওয়েট নেতা গ্রেফতার হয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। দুর্নীতি থেকে গ্রেফতারি, উঠে আসা সমস্ত অভিযোগ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে দল। করোনা কমায় উৎসবে সামিল পড়ুয়ারা, খবরে আনন্দবাজার লিখেছে। হিন্দু স্কুলের প্রধান শিক্ষক শুভ্রজিৎ দত্ত জানালেন, তাদের 50 জন ছাত্র রেড রোডের অনুষ্ঠান দেখতে গিয়েছিল, সঙ্গে ছিলেন কয়েকজন শিক্ষকও। করোনার প্রকোপ কমায় 2 বছর পরে রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হাজির হয়েছিল শহরের বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। তাদের একাংশই সেই অনুষ্ঠানে অংশ নিয়েছে, বাকিরা ছিল দর্শক। পাশাপাশি সোমবার শহরের প্রায় সব স্কুলই পালন করেছে স্বাধীনতা দিবস।
গল্প ও প্রবাদের গল্প, শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পশরা গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
আজকের আসরে আমরা শুনব প্রাচীন একটি গল্প। গল্পটি এরকম, একটি কচ্ছপ তার মাথা গুটিয়ে নিয়ে ঝিম মেরে পড়েছিল। মনটা তার ভীষণ রকম খারাপ, বুঝতে পারছিল না এই বিপদাপদের মধ্যে কি করবে সে, কিভাবে সে সাপের সাথে লড়বে, তার ডিম খেয়ে ফেলার প্রতিশোধ নেবে। কচ্ছপের এক প্রতিবেশী ছিল কাঁকড়া। সে তো নিকটেই পানির ভেতর গর্তে বসবাস করত। কচ্ছপের কান্না আর আত্মচিৎকার শুনে মাথাটা পানির ভেতর থেকে বের করে ধীরে ধীরে কচ্ছপের কাছে গেল।
কাছে গিয়ে কচ্ছপের পিঠে টোকা মেরে বলল, প্রিয় প্রতিবেশী আমার, সালাম, জেগে আছো তো? কচ্ছপ তার খোলসের ভেতর থেকে মাথাটা বের করে এনে সালামের জবাব দিয়ে বলল, জেগেই আছি, তবে যদি ঘুমে থাকতাম এবং এসব বিপদ আপদ স্বপ্নের ভেতর দেখতাম তাহলে ভালোই হতো। কাঁকড়া বললেন, কেন, কি হয়েছে তোমার, কেন এরকম বিরক্ত তুমি, কান্নার আওয়াজও শুনতে পেলাম। কচ্ছপ বলল, তোমাকে বলে আর কি হবে, কি বা করতে পারবে তুমি? কাঁকড়া বলল, হতেও তো পারে, তোমাকে সাহায্য করতে পারবো, তাছাড়া পারি না পারি প্রতিবেশী যেহেতু চেষ্টা তো করতেই পারি, নইলে প্রতিবেশী হয়ে লাভ কি? কচ্ছপ এবার মুখ খুলল, বলল, কি বলল তা শুনবো মিউজিক বিরতির পর। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
মিউজিক বিরতির পর আবার ফিরে এলাম। কচ্ছপ কি বলছিল? কচ্ছপ বলল, ওই অভিশপ্ত সাপের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি, আমি পাগল হয়ে যাব, ওই সাপ আবারও আমার সব ডিম খেয়ে ফেলেছে, আমি তো তার সঙ্গে পেরে উঠি না, সহ্যও করতে পারছি না, কিভাবে যে কি করব বুঝতে পারছি না, আমার চোখের সামনে আমার সবগুলো ডিম এক
একটা একটা করে খেয়ে গেল, কিছুই করতে পারলাম না।
কান্নারত কচ্ছপের কথাগুলো শুনে কাঁকড়ার খুব খারাপ লাগলো। তোমার কষ্টটা আমি বুঝি, অনেক কষ্টের ব্যাপার। কান্না কিংবা চিৎকার করার অধিকার তোমার আছে, তবে আমার মনে হয় কান্না কাটি আর চিৎকার করে কোনো লাভ হবে না। তোমার বাচ্চাদের তো আর ফিরে পাবে না, কিংবা তোমার কষ্টও লাঘব হবে না। আমি এই সমস্যা কাটিয়ে ওঠার একটা বুদ্ধি তোমাকে দেব।
আমার বুদ্ধিটা কাজে লাগালে চিরদিনের জন্য তুমি সাপের অত্যাচার থেকে মুক্তি পাবে ইনশাল্লাহ। নিশ্চিন্তে উদ্বেগহীনভাবে তুমি তোমার জীবন কাটাতে পারবে বলে আশা করি। কচ্ছপ কাঁকড়ার কথা শুনে ভীষণ খুশি হয়ে গেল। বলল, কিভাবে কিভাবে? কাঁকড়া বলল, আমাদের পাশেই একটা বেজি একাকী বাস করে, আমি তাকে চিনি। জানোই তো বেজি হলো সাপের শত্রু এবং মাছ খেতে ভালোবাসে। আলহামদুলিল্লাহ এখানে মাছও আছে প্রচুর। তোমার শুধু যে কাজটি করতে হবে তা হলো বড় বড় একটা মাছ ধরবে, তারপর বেজির বাসার সামনে থেকে সেগুলোকে একটু দূরত্বে একটা একটা করে রেখে দেবে, একেবারে সাপের গর্ত পর্যন্ত। তারপর কি হলো শুনবো খানিক মিউজিক বিরতির পর। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
আবার ফিরে এলাম গল্পে। কাঁকড়ার বুদ্ধিটা শেষ হয়নি। সে বলছিল, বেজি যখনই মাছের ঘ্রাণ পাবে তখনই গর্ত থেকে বেরিয়ে এসে মাছ খেতে খেতে সাপের গর্ত পর্যন্ত পৌঁছে যাবে। সাপের সঙ্গে মুখোমুখি হলেই কাজ সারা হয়ে যাবে। একদিকে বেজি পেট পুরে মাছ খেয়ে সাপের উপর ঝাঁপিয়ে পড়বে, অপরদিকে তুমিও সাপের অত্যাচার থেকে মুক্তি পাবে। কচ্ছপ খুশি হয়ে গেল, হেসে দিল সে, এবং কাঁকড়ার জন্য দোয়া করল। কাঁকড়া বিদায় নেওয়ার সময় বলল, এক্ষুনি কাজ শুরু করে দাও, সাপ ক্ষুধার্ত হয়ে তোমার কাছে আসার আগেই সাপটির কাজ সারা করে ফেলো। কচ্ছপ দ্রুত চলে গেল পানির দিকে। পানিতে নামবার আগ মুহূর্তে কাঁকড়াকে জিজ্ঞেস করল, বললে না তো বেজির বাসাটা কোথায়?
কাঁকড়া ঘাড় ফিরিয়ে বলল, ওই বড় টিলাটির পেছনে, সেখানে সহজেই তাকে খুঁজে পাবে। কচ্ছপ তার কাজে লেগে গেল, প্রচুর মাছ ধরল এবং সহজেই বেজির বাসা খুঁজে পেল। কাঁকড়ার কথা মতো বেজির বাসা পর্যন্ত মাছগুলো বিছিয়ে দিল, তারপর এক কোণে চুপ করে লুকিয়ে রইল। বেজি মাছের গন্ধ পেয়ে দ্রুত বেরিয়ে এলো গর্ত থেকে। বেরিয়ে আসার মুখে বিরাট মাছ দেখে ভীষণ খুশি হয়ে গেল, শুরু করে দিল আহার। প্রথমটি খাওয়ার পর তার নজরে পড়ল দ্বিতীয়টি, দ্বিতীয়টি খাওয়ার পর তৃতীয়টি। এভাবে একের পর এক মাছ খেতে খেতে পৌঁছে গেল সাপের গর্ত পর্যন্ত। শেষ মাছটি খাওয়ার জন্য গেলে সাপ বেরিয়ে এলো গর্ত থেকে। তারপর কি হলো তা শুনবো খানিক মিউজিক বিরতির পর। আপনারা আমাদের সঙ্গে আছেন যে অথারিটি, এ প্রত্যাশা রইল।
সাপ গর্ত থেকে বেরিয়ে এলে বেজির চোখে পড়ল এবং শুরু হয়ে গেল সাপ নেউলের যুদ্ধ। কচ্ছপ লুকিয়ে লুকিয়ে সেই যুদ্ধ দেখতে লাগলো আর দোয়া করতে লাগলো বেজি সাপটাকে মেরে ফেলতে যেন সক্ষম হয়। অবশেষে তাই হলো, সাপ মারা গেল, বেজি শেষ মাছটিও খেলো এবং তার বাসায় ফিরে গেল। বেজি চলে যাবার পর কচ্ছপ সাপের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হল এবং নিজের ডিমের কাছে ফিরে গেল। মাটির ভেতর থেকে ডিমগুলোকে বের করে আনল, নিশ্চিন্ত মনে বসবাস করতে লাগল।
বেজি পরদিন সকালে বাসা থেকে বেরিয়ে এলো মাছের আশায়, কিন্তু মাছ পেল না। আগের দিনের মতো সাপের গর্ত পর্যন্ত গিয়েও কিছুই দেখতে পেল না, না মাছ না সাপ। ব্যর্থ মনে ফিরতে গিয়ে কচ্ছপ আর তার ডিম দেখতে পেল। কচ্ছপ দ্রুত দৌড়ে গেল ঠিকই, কিন্তু বেজির আগে পৌঁছতে পারল না। বেজি সবগুলো ডিম খেয়ে ফেলল। কচ্ছপ কান্নাকাটি করে কোনো লাভ হলো না। বেজি প্রতিদিনই সেখানে ডিমের সন্ধানে আসতে লাগলো। বেচারা গর্ত থেকে কোনো মতে বেঁচে গিয়ে পুকুরে পড়ে গেল। তো শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের গল্প।
এতক্ষণ আমাদের সঙ্গ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। কথা হবে আবারও আগামী আসরে।
এতক্ষণ শুনছিলেন প্রবাদ ও প্রবাদ বাক্যের গল্প। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম জানিয়ে দেব, তবে তার আগে একটি সংক্ষিপ্ত সংবাদ। বিশ্বজুড়ে মিত্রদেশগুলোর কাছে আধুনিকতম অস্ত্র বিক্রি করতে প্রস্তুত রাশিয়া। মিত্রদের সামরিক সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে সহযোগিতা করতেও আগ্রহী মস্কো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল মস্কোয় এক ভাষণে ঘোষণা দিয়েছেন। তিনি দাবি করেন, রাশিয়ার কাছে যে সব অস্ত্র আছে তা পশ্চিমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও উন্নত। আমেরিকা ও পশ্চিমা দেশগুলো অস্ত্র খাতে রাশিয়ার চেয়ে কয়েক বছর পিছিয়ে আছে। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান বলেছেন, শান্তিপূর্ণ কাজে পরমাণু প্রযুক্তির ব্যবহার বৈধ অধিকার, সে অধিকার চর্চা করছে তেহরান। লেবাননের হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ইতিমধ্যে ইসরায়েলের জলস্থল যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম, নাসরুল্লাহর সহকারীর মন্তব্য। বাংলাদেশে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাণহানির ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং ভারতের কর্ণাটকের একটি এলাকায় টিপু সুলতানের পোস্টার লাগানোকে কেন্দ্র করে গোলযোগ সৃষ্টি, জারি করা হয়েছে 144 ধারা। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।